ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা আর ভারতে রাত 9:30। আমি রোকে হায়দার শ্রোতাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনাদের কয়েকদিন আগেই যেমন বলেছিলাম, করোনা ভাইরাসের প্রকোপের কারণে আমাদের অনুষ্ঠানে কিছু পরিবর্তন হতে পারে। আজকে আমাদের অনুষ্ঠানটি আপনারা বেতার তরঙ্গে শুনছেন, ফেসবুক লাইভে দেখানো হচ্ছে না, আমরা দুঃখিত। তবে চলুন শুরু করা যাক, প্রথমে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছে ইজাজ বেন হিউসন। করোনা মহামারী যখন যুক্তরাষ্ট্রে তাণ্ডব লীলা চালাচ্ছে, শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা রবিবার এ সপ্তাহে আরও মৃত্যুর ভবিষ্যৎবাণী দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল জেরোম অ্যাডামস ফক্স নিউজ সানডেতে বলেন, বেশিরভাগ আমেরিকানদের জন্য এ সপ্তাহ হবে সবচাইতে শক্তকর আর দুঃখময়। এটা যেন পার্ল হারবার বা 9/11 মুহূর্ত। এরা শুধু একটি জায়গায় সীমাবদ্ধ থাকবে না, পুরো দেশ জুড়ে তা ছড়িয়ে পড়বে। শীর্ষ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি CBS এর ফেস দ্য নেশন অনুষ্ঠানে বলেন, এটা হবে মর্মান্তিক একটি সপ্তাহ, অনেকেরই কাছে তা হবে রীতিমতো ভীতিময়। যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই সংক্রামিত হয়েছেন 3,76,000 লোক এবং 9,600 বেশি লোক প্রাণ হারিয়েছেন। এই ধারা বজায় থাকলে 2,40,000 লোকের প্রাণহানি ঘটতে পারে বলে ভবিষ্যৎবাণী দেওয়া হয়েছে। ডক্টর ফৌজি বলেন, আমরা বলতে পারি না যে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে, তবে আমরা আয়ত্তে আনতে সর্বাত্মক প্রয়াস চালাচ্ছি। তিনি বলেন, আগামী কয়েকদিনে আমরা মৃতের সংখ্যা বাড়তে দেখব, তবে আশা করা যায় যে 8-9 পরে সংখ্যা এক জায়গায় থাকবে এবং পরে তা নামতে থাকবে। তিনি বলেন, এটা পরিষ্কার যে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং টেস্টিং কিটের ব্যাপারে আমরা আগের চাইতে ভালো অবস্থানে। প্রেসিডেন্ট ট্রাম্প যদিও দেশব্যাপী লকডাউনের ধারণা বাতিল করে দেন এবং বলেন যে 9 রাজ্য গভর্নর জনগণের ঘরে থাকবার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্লোরোকুইনের সরবরাহের জন্য আবেদন জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি জানান, বন্ধুপ্রতিম দেশকে আমি সহায়তা দিতে চাই, তবে তা সম্ভব হবে যদি আমাদের উদ্বৃত্ত থাকে। সোমবার বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তারা জানান যে গত 24 ঘন্টায় 35 জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে এবং আরও 3 জনের মৃত্যু হয়েছে। শুনুন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্টে।
বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণে রাজধানী ঢাকা এখন হটস্পট। মরণঘাতী এই রোগে এখন পর্যন্ত সারা দেশে 123 জন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে ঢাকাতে 64 জন। এরপরে রয়েছে নারায়ণগঞ্জ। সরকারের স্বাস্থ্য বিষয়ক মুখপাত্র ডক্টর মির্জাদি সেবরিনা ফ্লোরা এক সংবাদ সম্মেলনে জানান, গত 24 ঘন্টায় 35 জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 3 জন, এর মধ্যে 1 জন ঢাকায়, 2 জন নারায়ণগঞ্জে। করোনা ভাইরাসে উপসর্গ নিয়ে মারা গেছেন দুর্নীতি দমন কমিশনের 1 জন পরিচালক। সোমবার ভোরে কুয়েতমৈত্রী হাসপাতাল থেকে এই খবর আসে, তার স্ত্রী ও সন্তানকে আইসোলেশনে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা শনাক্ত হয়েছে এমন এলাকা পুরোপুরি লকডাউনের নির্দেশ দিয়েছেন। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় প্রেসিডেন্ট আব্দুল হামিদ আগামী 18 এপ্রিল জাতীয় সংসদের অধিবেশন ডেকেছেন। অধিবেশনটি হবে সংক্ষিপ্ত, শুধুমাত্র যারা ঢাকায় আছেন তাদেরকেই কেবল অংশ নিতে বলা হয়েছে। ওদিকে ধর্ম মন্ত্রণালয় থেকে মুসল্লিদেরকে বাড়িতে নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে 5 ওয়াক্তে নামাজে 5 জন এবং জুমায় 10 জন শরীক হতে পারবেন। জনস্বার্থে মুসল্লিগণকে এই নির্দেশনা মানার জন্য অনুরোধ জানানো হয়েছে। মসজিদ থেকে বারবার বাইকে এই নির্দেশনার কথা বলা হচ্ছে। পুলিশের তরফে সন্ধ্যা 6টার মধ্যে সুপার শপ ও কাঁচাবাজার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে করোনায় 2 জনের মৃত্যু, 11 জন আক্রান্ত হওয়ার ভীতি ছড়িয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে, কাউকে ঘর থেকে বের না হতে বলা হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো শনিবার বলেন, প্রথম সংক্রমণ ধরা পড়ার পর 30 দিন অতিবাহিত হয়েছে। কোভিড-19 নিউ ইয়র্কে হানা দেবার পর মনে হচ্ছে যেন এটা অনন্ত এক কাল। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরে নিউ ইয়র্কে প্রাণঘাতী এই বিরল রোগ 4,100 জনের বেশি জীবন কেড়ে নিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা হুঁশিয়ার করে দিয়েছেন, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে এবং নিউ ইয়র্কে শুধু নয়, পুরো দেশ জুড়ে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আগামী 2 সপ্তাহে যুক্তরাষ্ট্রে আরও অনেকের মৃত্যু হবে। সংক্রমণের বিস্তার এড়াতে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা যে পোশাক, যে ভেন্টিলেটর এবং মাস্ক পরিধান করেন তার স্বল্পতা বিষয়ে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন। গভর্নর কুমো বলেন, চীন থেকে আমরা শনিবার 1000 ভেন্টিলেটর পেয়েছি। এটা অত্যন্ত সুখবর যা বিরাট এক পরিবর্তন আনতে পারে। ওয়াশিংটন পোস্ট পত্রিকা জানায়, হোয়াইট হাউসের কাছে চীনের সংক্রমণের ব্যাপারে প্রথম খবর দেওয়া হয় 3রা জানুয়ারি। তারপর প্রশাসন এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে 70 দিন অতিবাহিত করে। ততক্ষণে এই সংক্রমণ মহামারীর রূপ নিয়েছে। বিশ্বে এখন সংক্রমণের সংখ্যা 12,76,000-এর উপরে এবং প্রায় 69,527 জনের মৃত্যু হয়েছে। বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। জাতিসংঘ মহাসচিব বলেছেন, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক এবং সামাজিক চাপের কারণে বিশ্বজুড়ে মহিলা ও মেয়েদের উপরে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। মহাসচিব গুতেরেস বলেন, সহিংসতা এখন যুদ্ধক্ষেত্রে আর সীমাবদ্ধ নয়। বহু মহিলা ও মেয়েদের উপর এই হুমকি হচ্ছে সর্বাত্মক, অথচ তাদের ঘরেই সবচেয়ে নিরাপদ থাকার কথা। তাই আমি নতুন করে বিশ্বজুড়ে ঘরে ঘরে শান্তির আবেদন জানাতে চাই। বহু দেশ ইতিমধ্যেই অভ্যন্তরীণ সহিংসতার খবর দিয়েছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
সম্প্রতি গোয়েন্দা সূত্রে জানা যায়, ইরাকে ইরান সমর্থিত বাহিনী যুক্তরাষ্ট্রের সেনাদের বিরুদ্ধে সক্রিয়ভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে। যে সংবাদ সামাজিক মাধ্যমে প্রকাশ পেলে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে বাগযুদ্ধের অবতারণা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমে টুইটার বার্তায় এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বলেন, গোয়েন্দা তথ্যমাধ্যম জানতে পেরেছি যে ইরান যুক্তরাষ্ট্রের সেনা ও আমাদের সম্পত্তির উপর চোরা হামলা চালানোর পরিকল্পনা করেছে। যদি তা সত্য হয়, তবে ইরানকে এর চরম মূল্য দিতে হবে। হোয়াইট হাউসের সাংবাদিকদের তিনি বলেন, আমাদের গোয়েন্দা তথ্য সঠিক ও নির্ভুল। ইরানি নেতাদের এসব হুঁশিয়ারির ব্যাপারে বিজ্ঞ হওয়া উচিত। ইরান সরকার এখনও সংক্রমণের বিরুদ্ধে বিরামহীন প্রয়াস অব্যাহত রেখেছে। এরই মাঝে প্রেসিডেন্ট হাসান রুহানি 11 এপ্রিল থেকে ঝুঁকি কম এমন অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করার আবেদন জানিয়েছেন। তবে তিনি বলেন, এসব কর্মকাণ্ড শুরু করার অর্থ এই নয় যে আমরা ঘরে থাকার নীতি পরিত্যাগ করব। উচ্চ ঝুঁকিসম্পন্ন তৎপরতা যেমন স্কুলে যাওয়া এবং সামাজিক সমাবেশ 8 এপ্রিল নাগাদ বন্ধ রাখা হবে। জন হপকিন্সের সমীক্ষা অনুযায়ী ইরানে গত 24 ঘন্টায় 150 জনের মৃত্যু হয়েছে। ইরানে মৃতের সংখ্যা এখন 3,603। স্বাস্থ্য কর্মকর্তারা হুঁশিয়ার করে দিয়েছেন যে ইরানে নতুন করে সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। প্রেসিডেন্ট রুহানি শহরগুলিতে লকডাউন অনুমোদন করেননি, তবে 8 এপ্রিল পর্যন্ত আন্তঃশহর ভ্রমণ নিষিদ্ধ রয়েছে। ব্রিটেনের রানী কুইন এলিজাবেথ রবিবার রাতে দেশবাসীর উদ্দেশ্যে বিরল ভাষণে এই চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান জানিয়েছেন। উইন্ডসর ক্যাসেল প্রাসাদ থেকে ভাষণে রানী এলিজাবেথ বলেন, অত্যন্ত সংকটময় সময়ে আমি আপনাদের সামনে বক্তব্য রাখছি। রানী ন্যাশনাল হেলথ সার্ভিসেসের কর্মীদের অত্যাবশ্যকীয় কাজ সম্পাদনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, আপনাদের কাজের প্রতিটি ঘন্টা আমাদের স্বাভাবিক জীবনে ফিরতে সহায়ক হবে। আগামী বছরগুলিতে কী করে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করেছি তা নিয়ে যেন আমরা গর্ব করতে পারি। এবং যুক্তরাষ্ট্রের 14টি রাজ্যে প্রাথমিক নির্বাচন স্থগিত রাখা হয়েছে মহামারীর কারণে। তবে এর বিকল্প হচ্ছে উইসকনসিন রাজ্য, যেখানে ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল প্রাইমারি অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার। তবে নির্বাচনী কর্মী ছাড়া রাজ্যের শত শত ভোট কেন্দ্রে কী করে ভোটদান চলবে সেটাই এখন আলোচ্য বিষয়। প্রতিশ্রুত ডেডিকেটসদের বেলায় প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন অন্য প্রার্থী বার্নি স্যান্ডার্সের চাইতে অনেক এগিয়ে রয়েছেন। সমীক্ষকদের ধারণা, তিনি নমিনেশন পাবেন এবং ট্রাম্পের বিরুদ্ধে নভেম্বরে প্রেসিডেন্টের নির্বাচনীতে লড়বেন। জো বাইডেন সরাসরি উইসকনসিন নির্বাচন বাতিলের কথা বলেননি। তিনি বলেছেন, বিজ্ঞান যা বলে তাই আমাদের করতে হবে। তবে স্যান্ডার্স নির্বাচন বাতিলের সপক্ষে বলেছেন। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের আজকের অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন শুধু বেতার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে, 1575 কিলোহার্টজে। এবার বাকি পরিবেশনাগুলো শুরু করি। ফেসবুক লাইভ আপনারা দেখতে পাচ্ছেন না, আমরা দুঃখিত, আবারও মনে করিয়ে দিচ্ছি। শুনুন মতির রহমান চৌধুরী রিপোর্ট।
বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় উপসাগরীয় তিনটি দেশ থেকে 1,00,000 বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে নিতে চাপ বাড়ছে। দেশ তিনটি হচ্ছে কাতার, কুয়েত ও বাহরাইন। একইভাবে সিঙ্গাপুর, কোরিয়া ও মালদ্বীপ থেকে চাপ আসছে। সোমবার অনুষ্ঠিত একটি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এই তথ্য প্রকাশ করা হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বলা হয়, মধ্যপ্রাচ্যের দেশটিতে যারা অবৈধভাবে বসবাস করছেন বা যারা বিভিন্ন অপরাধে দণ্ডিত হয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার জন্য দেশগুলোর তরফে চাপ দেওয়া হচ্ছে। প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ বলেন, এদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। দেশগুলোর কাছে পূর্ণাঙ্গ তালিকা চাওয়া হয়েছে। তালিকা পাওয়ার পর বাংলাদেশ বিমানের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনা হবে। কুয়েত ইতিমধ্যে 350 জনের তালিকা হস্তান্তর করেছে। মালদ্বীপ বলেছে, করোনায় তাদের একমাত্র পর্যটন ব্যবসা মারাত্মক সংকটে পড়েছে। এই অবস্থায় 35,000 বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে নেওয়াটা খুবই জরুরি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের বেসরকারি সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকরা করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য যে পদ্ধতি আবিষ্কার করেছেন তার নমুনা পরীক্ষা নিরীক্ষা এবং অনুমোদনের জন্য আগামী 11 এপ্রিল সরকারের কাছে হস্তান্তর করা হবে। সোমবার ভয়েস অফ আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে সংস্থাটির প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী একথা জানিয়ে বলেন, কিট তৈরির উপাদান বা রিয়াজেন্ট চীন থেকে গতকাল রোববার দেশে পৌঁছেছে। তিনি বলেন, উপাদান বা রিয়াজেন্ট দ্রুত আমদানির বিষয়ে সরকার যথেষ্ট সহযোগিতা করেছে। গত মার্চ মাসের মাঝামাঝি করোনা ভাইরাস পরীক্ষার সহজ ও স্বল্প মূল্যের পদ্ধতি উদ্ভাবন করার কথা জানায় গণস্বাস্থ্য কেন্দ্র। করোনা ভাইরাস পরীক্ষার কিট তৈরির অগ্রগতি সম্পর্কে এবং অনুসাঙ্গিক অন্যান্য বিষয়ে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। তাকে করা প্রথম প্রশ্নটি ছিল, প্রায় এক মাস আগে খবর দিয়েছিলেন আপনারা খুব অল্প সময়ের মধ্যে এবং খুব স্বল্প খরচে করোনা ভাইরাস শনাক্তের জন্য একটি পদ্ধতি আবিষ্কার করেছেন, এর অগ্রগতি কতটুকু?
সারা পৃথিবীর দুর্যোগের সময় সবচেয়ে সুখবরটা উই আর রেডি। আমরা আমাদের মাল উইথ দ্য হেল্প অফ তিনজন ব্যক্তির ভয়ানক সহায়তার কারণে আমরা সময় মতো সব কাঁচামাল আমাদের রিয়াজেন্ট কে ক্লিয়ার করিয়েছি। অ্যাকচুয়ালি এনবিআর চেয়ারম্যান, আমাদের ফরেন মিনিস্টার এন্ড অ্যাম্বাসেডর টু চায়না মাহবুব জামান, দে টুক স্পেশাল ইন্টারেস্ট। সেই জন্য আমরা একদিন আগেই গতকাল আমরা গত 5th এপ্রিল অল আওয়ার রিকোয়েস্ট রিয়াজেন্ট হ্যাজ রিচ ঢাকাতে আমাদের ফ্যাক্টরিতে পৌঁছে গেছে। আমরা উই আর অন দা ওয়ে মেকিং করছি। গভর্নমেন্ট ফাইনাল চেক আপের জন্য আমাদের 5টা করোনা রোগীর রক্ত দরকার, 5 CTE। তারা যদি দিয়ে দেয় আর আমরা 11 এপ্রিল সরকারকে এবং অন্যান্য এজেন্সিকে হ্যান্ড ওভার করে দেবো ফর দা ফাইনাল গভর্নমেন্ট যাতে ওদের ক্যান টেস্ট অ্যান্ড গিভ আস দা ফাইনাল অ্যাপ্রুভাল।
সরকার বলেছে, দ্রুত করোনা ভাইরাস শনাক্ত করার পরীক্ষার পদ্ধতি বাংলাদেশের ব্যবহারের জন্য তারা বিশ্বের বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছেন এবং বাংলাদেশের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে এই বিষয়ে পরামর্শ করেছে। এ প্রেক্ষাপটে আপনাদের আবিষ্কৃত পদ্ধতি ব্যবহারের বিষয়ে বাংলাদেশ সরকার কতটা আগ্রহী হবে বলে আপনি মনে করছেন?
বিজ্ঞানকে তো শেয়ার করতে পারবে না, এখন কেউ তো দিনকে রাত বলতে পারবে না। আমরা একটা অন্তরক্ষ, সেটা অন্তরক্ষ তো আছেই। আমাদের এটা সাইন্টিফিক, এটা হোল ওয়ার্ল্ড তারা মেনে নিয়েছে। দিস ইজ এ সিস্টেম যেটা আরো অনেকেরই মনে আসা উচিত ছিল। ফর্চুনেটলি উই আর দ্য ফার্স্ট ওয়ান যারা এটাকে দেখেছি এবং ডেভেলপ করেছি, এবং এটার জন্য আমাদেরকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তারা এটা সাইন্টিফিক্যালি ভ্যালিড আমাদের বক্তব্যটা তারা এটা পেতে চায়। তো আমার ধারণা যে বাংলাদেশে কোনো সম্ভব কোনো অসুবিধা হওয়ার কারণ নাই।
বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড এবং সরকারের দেয়া বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে, আপনার মূল্যায়ন কি?
আমার মূল্যায়ন হলো, এখন আমাদের সমালোচনা করার সময় নাই, সবাই একত্রে করে ই করা এবং সরকারকে অত্যন্ত উদার মনোভাবপন্ন হতে হবে। সরকারে যেহেতু চেয়ারে আছে সরকার, তাদেরই উচিত হবে সকলকে ডেকে পাঠানো। সকলকে আমি শব্দটা ইউজ করছি, তাও বাদ দাদি সকল রাজনৈতিক দলকে করা, বিজ্ঞানীদের ডাকা আর মিডিয়ার এখানে সবচেয়ে একটা বড় রোল আছে। এখানে কতগুলি কার্যকারিতার জন্য মিডিয়া, তারা যেমন মিডিয়া হচ্ছে, একটা মিডিয়া বলবে যে সরকারের প্রতি ঘন্টায় কয়টা টেস্ট করেছে তার খবর বলতে হবে। পজিটিভ নেগেটিভ তথ্য দিতে হবে। তারপরে হলো কি সরকারের এখন উচিত হবে কি সারা শহর এখন মৃত্যুর দিকে, শহরের যে নিস্তব্ধতা আমরা দেখি, মানুষের হাহাকার বাড়ছে, বাড়ি ভাড়াটা ইমিডিয়েটলি সব বাড়ি ভাড়া বলতে হবে যে সরকার যাদের বাড়ি ভাড়া 5,000 টাকার কম গভর্নমেন্ট তুলতে এবং কেউ টাকা ভাড়া নিতে পারবে না। তারপরে হলো কি জেলে যারা আছে তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া উচিত। তৃতীয়টা হলো কি আমাদের সর্বদলীয় কমিটি করে খাদ্য মিনিমাম 1 কোটি লোককে বাড়িতে খাওয়া পৌঁছে দেওয়া, দেখা যায় মাসিক ভিত্তিতে রেশন, ফ্রি রেশন, এটাই হলো এখন পর্যন্ত সরকার যা কিছু করছে। ব্যবসায়ী বিজনেস সেটা দরকার আছে, ইন্ডাস্ট্রি না থাকলে তো দেশ হবে না, কিন্তু এই 1 কোটি পরিবারের খাদ্যটা ইজ দ্য প্রায়োরিটি। সোজা কথা সকলে মিলে, যদিও প্রধানমন্ত্রী বলেছেন কিন্তু ওনাকে কার্যত প্রমাণ করতে হবে, উনি সকলকে নিয়েছেন, ওনার মিটিং কেবল আমলা আর সামরিক বাহিনী নয়, সে ওনার পাশে আমি দেখতে চাই সকল সকল রাজনৈতিক দলের কথা, সকল মিডিয়াকে। আজকে আমাদের সবাইকে সময় সমালোচনার সময় নয়, কাজ করার সময়।
আপনি একজন বর্ষিয়ান চিকিৎসক এবং একজন বীর মুক্তিযোদ্ধা, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, তা হলো আমরা সংবাদ মাধ্যমে দেখছি দেশের অনেক চিকিৎসক তাদের নিয়মিত রোগী এবং করোনা ভাইরাস নয় এমন রোগী দেখাও বন্ধ করে বাসায় বসে আছেন। অনেক দেশে অবসরপ্রাপ্ত চিকিৎসকরাও রোগী দেখছেন এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন। বাংলাদেশের ডাক্তারদের এমন ব্যবহারের বিষয়টি আপনি কিভাবে দেখছেন?
আমি বলি এটা চিকিৎসকরা করতে পারেন না, এটা তাদের অন্যায় কাজ, গর্হিত কাজ, তার এটা হিপোক্রেসি সোচ এবং আমাদের ন্যায় নীতির বহির্ভূত। আমাদের রিস্ক আছে তবু আমাকে সামনে, এটা যুদ্ধক্ষেত্রের মতো কথা, এখানে যুদ্ধক্ষেত্রে ছেড়ে পলায়ন করা যাবে না। এখন তো তাদের আসল প্রোটেকশন কি, মাস্ক থাকতে হবে, ডাক্তারদের হাত ধোয়ার অভ্যাস করতে হবে। আজকে যদি ডাক্তাররা ভয় পান, স্বাস্থ্যকর্মী যদি ভয় পান, সুসময়ে প্রাইভেট হাসপাতালরা এবং এমনকি সরকারি হাসপাতাল, আমি একটা বলি আমি বিএসসি নিয়ে রিসার্চে সমর্থন করছি না, তারা আড়াইটা পর্যন্ত তাদের ফিভার ক্লিনিক কেন 24 ঘন্টা খোলা থাকবে না, এটাকে 24 ঘন্টা খোলা থাকা উচিত। যখনই আসবে যারই সন্দেহ বসে বলছে যে আমার খুশি হয়েছে আমাকে একটু পরীক্ষা করে দেন, তাদের উচিত হবে তখনই তাকে দেওয়া, একটু পরামর্শ দেওয়া, একটু পরীক্ষা করা। এখানে কাউকে ভয় পাওয়া চলবে না, ভয় পাওয়া চলবে না, সতর্কতা সেটার সাথে সবাই মিলে কাজটা করতে হবে। তবে এত সঙ্গে আমি সরকারকে আবেদন করব, এই যে একটা বিশেষ সময়ের জন্য সকল ডাক্তারের কমপক্ষে 30 লাখ টাকার জীবন বীমা করে দেন, তার চিকিৎসার গ্যারান্টি করেন এবং আর বলেন যে তার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমরা সরকারের স্পেশাল ব্যবস্থা নেবে তাকে সম্পূর্ণ, এটা তারা দিতে জরুরি। এইসব দিকে এই কারণে আমি বলছি সরকারের উচিত হবে সম্মিলিত পদক্ষেপ দেওয়া, সবাইকে নিয়ে পড়া।
জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে সংবাদদাতা রিপোর্ট।
দক্ষিণ ভারতের ভেলোরে চিকিৎসা করাতে গিয়ে এই মুহূর্তে আটকে প্রায় 12,000 মানুষ, তাদের মধ্যে সিংহভাগ বাঙালি, সংখ্যাটা 10,000-এর বেশি তো বটেই, 11,000-ও হতে পারে। এই পরিস্থিতিতে ঘরে ফেরার পথ খুঁজছেন তারা, কিন্তু বাতাসে ভাসছে লকডাউন আরও বাড়তে পারে বলে খবর, ফলে তাদের আশঙ্কা বাড়ছে। এই মুহূর্তে একটা দিক থেকে নিশ্চিন্ত ভেলোরের এই বাঙালি পরিবারগুলি, জেলাশাসক থিরু এ সম্বুগ্গা সুন্দরমের অফিস থেকে তাদের 3 বেলা খাওয়ার দেওয়া হচ্ছে। জেলাশাসক নিজে ফোনে যোগাযোগ রাখছেন, ফোন করছেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও, তার পরামর্শ লকডাউন খুললে যেভাবে পারুন বেরিয়ে আসুন, ভেলোর থেকে ফেরার জন্য বিশেষ ট্রেনের ব্যাপারে অনুরোধ করা হলে বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। সমস্যা হলো এই যে 10,000-এর বেশি পরিবার ভেলোরে আটকে পড়েছে, এদের ফেরার কোনো বন্দোবস্ত এখনও করা যায়নি। আগামী 15 তারিখ লকডাউন ওঠার কথা, কিন্তু কাটপাটি হয়ে এরাজ্যে আসা ট্রেনের টিকিট একটিও নেই, শেষ ওয়েটিং লিস্টও। বাজারে অসমর্থিত সূত্রের খবর, আগামী 15 এপ্রিলের পর 5 দিনের জন্য লকডাউন খোলা হতে পারে। এত বিশাল সংখ্যক মানুষকে সেই 5 দিনের মধ্যে বাড়িতে ফেরাতে হলে প্রতিদিন অন্তত 2টি করে বিশেষ ট্রেন চাই। এ নিয়ে রেলমন্ত্রকে টুইট করেছেন তারা, প্রধানমন্ত্রীর অফিসেও বলে খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের বিভিন্ন খবরাখবর দিয়ে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রীদের থেকে শুরু করে প্রতিটি সাংসদের বেতন আগামী 1 বছরের জন্য 30% ছাঁটাই করা হচ্ছে। আজ সোমবার দুপুরে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রী প্রকাশ জাভরেকর সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী প্রতিটি কেন্দ্রীয় মন্ত্রী, লোকসভা ও রাজ্যসভার সব সাংসদের বেতন ছাঁটাই হবে 30%। এটা করোনা তহবিলের জন্য করা হচ্ছে এবং ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রতিটি রাজ্যের রাজ্যপালেরা স্বেচ্ছায় তাদের বেতনের 30% জাতীয় করোনা ত্রাণ তহবিলে দান করবেন বলেছেন। এছাড়া সাংসদদের এলাকায় উন্নয়নের জন্য যে পৃথক তহবিল থাকে, আগামী 2 বছরের জন্য তা বন্ধ থাকবে। ওই তহবিলের সব টাকা করোনা ত্রাণ খাতে ব্যবহার করা হবে। জাভরেকর বলেন, আমাদের দেশ কখনো এমন সাংঘাতিক বিপদের মুখে পড়েনি, তাই এর আগে কখনো এমন ধরনের সিদ্ধান্ত নেওয়ারও দরকার পড়েনি। সেদিক থেকে এটিকে ঐতিহাসিক বলা চলে। তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে প্রতিদিন বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে সেদিনের করোনা সংক্রান্ত সব খবর জানিয়ে দেওয়া হবে। আজ 21 দিন লকডাউনের 13 দিন হল, কিন্তু ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে বলে। সরকারের মতে মাত্র 21 দিন সম্পূর্ণ লকডাউন করেও ভারতের মতো বিশাল জনবহুল দেশের বিপদ কাটবে না, কারণ অনেকেই এই লকডাউনের বিপদ বুঝছেন না বা এটাকে ততটা গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চাইছেন হঠাৎ লকডাউন না তুলে পর্যায়ক্রমে তুলতে এবং পরিস্থিতি বিবেচনা করে আবার লকডাউন চালু করতে। এমনকি দফায় দফায় লকডাউন সেপ্টেম্বর মাস পর্যন্ত চালানোর কথাও ভাবা হচ্ছে। আবার অতদিন টানা লকডাউন চললে লক্ষ লক্ষ মানুষ যে প্রচণ্ড দুর্গতিতে পড়বেন, বহু লোক অর্থাভাবে ও খাদ্যাভাবে মারা যেতে পারেন, সে কথাও মাথায় রাখতে হচ্ছে। করোনা ত্রাণে আলাদা তহবিল সংগ্রহের ভাবনাও সেই জন্য। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
করোনায় মৃত্যুর সংখ্যা এক লাফে 100 ছাড়িয়ে গেল দেশে। ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 109। গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে 32 জনের। অন্যদিকে করোনা আক্রান্তের সংখ্যাও এক লাফে 4000 ছাড়িয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা গোটা দেশে 4067। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 693 জন, যা একদিনে সর্বোচ্চ। আক্রান্তের সংখ্যার নিরিখে রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 690। গত 15 ঘন্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে এই রাজ্যে, নতুন আক্রান্তের সংখ্যা 200। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে, ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভীতি। পৃথিবীর কোনায় কোনায় সবার মুখে আজ আতঙ্ক, কখন কি হয়। তবে অনেকেই আবার আরোপিত নিষেধাজ্ঞা মানছেন না, এটা কি বাঞ্ছনীয়? আসুন না সবাই মিলে আজ এই মুহূর্ত থেকে নিষেধাজ্ঞাগুলো পালন করি। বিদেশ থেকে যারা ফিরছেন অবশ্যই 14 দিনের কোয়ারেন্টিন মেনে চলুন। নিকট আত্মীয় পরিজন থেকে অন্তত 14 দিন দূরে থাকুন। বন্ধুবান্ধবদের সঙ্গ পরিহার করুন, মাত্র কটাই তো দিন। আসুন না সকলেই মিলে একটু ধৈর্য ধরি, অন্তত 5 থেকে 6 ফিট দূরত্ব রেখে কথা বলুন। কারুর কাশি বা হাঁচি হলে অবশ্যই নিচু হয়ে টিস্যু দিয়ে মুখ ঢাকুন। বাইরে থেকে এলে সাবান দিয়ে হাত ধোবার চর্চা শুরু করুন। অকারণে নাকে মুখে হাত দেবেন না। মাস্ক পরলে ভালো হয়, তবে তা না হলে মাফলার বা রুমাল দিয়েও মুখ ঢাকতে পারেন। এটা সাময়িক, তবে সাময়িক সময়টাই কিন্তু ভয়ঙ্কর। আসুন না আজ থেকেই সবাই মিলে আমরা চেষ্টা শুরু করি।
বন্দরনগরী চট্টগ্রাম থেকে শুনছেন হাসান ফেরদৌসের এই প্রতিবেদন।
সর্দি কাশি জ্বর সহ করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরো 2 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন সীতাকুণ্ড উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, অপরজন 16-17 বছর বয়সী যুবক। মারা যাওয়া ওই মুক্তিযোদ্ধা কমান্ডার চট্টগ্রামে জেনারেল হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। অপরদিকে নিহত ওই যুবক নিউমোনিয়ার লক্ষণ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা যায়। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারার বারোখাইন ইউনিয়নে। রাতে স্থানীয় প্রশাসন মারা যাওয়া ওই যুবকের বাড়ি লকডাউন করেছে। স্বাস্থ্য দপ্তর এ দুজনের নমুনা চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে পরীক্ষার জন্য পাঠিয়েছে। এদিকে শনিবার 77 বছর বয়সী ব্রঙ্কাইটিস রোগীর শরীরে কোভিড-19 শনাক্ত হওয়ার পর এবার তার ছেলের শরীরেও করোনা ভাইরাসের উপস্থিতি পেয়েছে স্বাস্থ্য দপ্তর। ওই ছেলে চট্টগ্রামের খুলশী এলাকার একটি সুপার শপে কর্মরত ছিল। স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা ওই সুপার শপটি বন্ধ করে দিয়ে সেখানে কর্মরত 98 জনকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে। এদিকে ভোরে চট্টগ্রামের স্টাইগার পাস এবং চকবাজার এলাকায় এক গার্মেন্টস কর্মী এবং অপর এক রিকশাচালক হঠাৎ করে রাস্তায় পড়ে মৃত্যুবরণ করেছেন। শহরজুড়ে শুনশান নিরাপত্তার মধ্যে রাস্তায় এই দু ব্যক্তির মৃত্যুর ঘটনায় কৌতূহল তৈরি হয়েছে। তবে পুলিশ বলছে স্ট্রোকে এ দুজনের মৃত্যু হয়েছে। লকডাউন পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অমান্য করে যারা রাস্তায় বেরিয়েছেন এবং রাস্তায় বের হওয়া লোকজন যারা যৌক্তিক কারণ দেখাতে পারেননি তাদের বিরুদ্ধে আজও অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সেনাবাহিনী। এ সময় 63টি মামলায় 3,00,000 টাকা জরিমানা আদায় করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এদিকে সন্ধ্যা 7টার পর থেকে ভোর 6টা পর্যন্ত ঔষধের দোকান ছাড়া সব ধরনের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে চট্টগ্রামের পুলিশ প্রশাসন। মহানগরীর বাইরে বিকেল 5টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা জারি করে জেলা প্রশাসন। হাসান ফিরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
এবারে রিপোর্ট শুনুন সরকার কবির উদ্দিনের উপস্থাপনায়।
আমাদের সঙ্গে রয়েছেন একজন অতিথি, তিনি হলেন ডক্টর রাশেদ নিজাম। তিনি উপস্থিত রয়েছেন স্কাইপে মিজোরি রাজ্যের, যুক্তরাষ্ট্রের মিজোরি রাজ্যের কলম্বিয়া থেকে। ডক্টর রাশেদ নিজাম দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আছেন, যুক্তরাষ্ট্রের নাগরিক। তার স্ত্রী ও একজন চিকিৎসক, তারা দুজনেই চিকিৎসক। তো ডক্টর রাশেদ নিজাম আবার সমাজকর্মে বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ডে সংশ্লিষ্ট থাকেন, থেকেছেন, এখনো আছেন। নাবিক বলে একটি সংস্থা আছে যুক্তরাষ্ট্রে, সেটা হচ্ছে নর্থ আমেরিকা বাংলাদেশি ইসলামিক কমিউনিটি। তারা একটি পত্রিকাও বের করেন এবং বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকেন। ইদানিং তারা করোনা ভাইরাসে প্রেক্ষিতে বাংলাদেশে কিছু ত্রাণ কর্মকাণ্ডে ব্যাপৃত রয়েছেন। রাশেদ নিজাম, ডক্টর রাশেদ নিজাম নাবিকের পাস্ট প্রেসিডেন্ট। তো ডক্টর রাশেদ নিজাম, বাংলাদেশে আপনারা যে কাজকর্ম করছেন সে সম্পর্কে কিছু বলবেন?
জি, যে কবির ভাই, আপনি জানেন যে গত 30 বছর ধরে নাবিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। অনেক আমরা প্রত্যন্ত অঞ্চল অনেকগুলো হাসপাতাল তৈরি করেছি, আমাদের মেয়েদের এতিমখানা এবং ঢাকায় অত্যাধুনিক গ্লকোমা হাসপাতাল করেছি আমরা, মিরপুর 1 নম্বরে। এখন যেহেতু এবং আমরা ওই রোহিঙ্গাদের যে এই যে এই দুর্বিষহ অবস্থা, প্রথম থেকে আমরা রোহিঙ্গাদের সাহায্য করছি। তো এই পর্যায়ে যে নাবিকের যে করোনা ভাইরাসে যে আক্রান্ত হয়েছে, আমরা ভাবলাম যে দেশের যে গরিব মানুষগুলো, সাধারণ মজুর, তাদের খাওয়ার পয়সা নেই, তাদের রোজগার নেই। তো আমরা এখন যে পর্যায়ে কাজ করছি, আগামী মঙ্গলবার থেকে আমাদের ঢাকার বাসাবো এবং সবুজবাগে প্রায় 2,500 পরিবারকে আমরা নির্বাচন করেছি, ওদের মধ্যে খাওয়া বিতরণ করবো ইনশাল্লাহ। তো এরা ধরেন আমাদের যে খাওয়াগুলো, চাল ডাল তেল সাবান তেল পেঁয়াজ, এগুলো মিলে প্রায় 2-3 সপ্তাহের খাওয়া পড়ে চলে যাবে এই পর্যায়ে আমরা। এবং রোহিঙ্গাদের জন্য আমরা ওদের এডুকেশনাল ফ্লায়ার তৈরি করেছি এবং ওদেরকে সাবান এবং বিভিন্ন পার্সোনাল হাইজিনের জন্য যেগুলো, কারণ এটি অত্যন্ত প্রয়োজনীয় ওদের মধ্যে শিক্ষাটা দেওয়া যে কি করলে এটা প্রতিরোধ করা যায় এবং কিভাবে পার্সোনাল হাইজিন মেনটেন করা যায়, ওগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি।
জি, আমরা জানি যে বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিপুল পরিমাণ অর্থ প্রণোদনা কাজে ব্যয় করছেন এবং তাতে দুস্থদের খাওয়া দাওয়া এবং চিকিৎসা সাহায্য ইত্যাদি কাজে ওটা হচ্ছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে আমাদের যে এখন অবস্থা, সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে ক্যাটরিনাতে যে সংখ্যক মানুষ মারা গিয়েছিলেন তার থেকে অনেক বেশি মারা গিয়েছিলেন 9/11-এ, এবং এখন বলা হচ্ছে 9/11-এ যে সংখ্যায় মানুষ মারা গিয়েছিলেন এখন করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে তার 3 গুণ মানুষ মারা গিয়েছেন। ইতিমধ্যেই আমরা জানি যে সংক্রমিতের সংখ্যা 10 লক্ষ 3 লক্ষ ছাড়িয়ে গিয়েছে, 10,000-এর বেশি মৃতের সংখ্যা, তো যুক্তরাষ্ট্রে এই যে পরিস্থিতি, এখানে আপনারা কি করছেন নাবিকের?
এটা আমরা দুটো জিনিস করছি। এক তো আমরা সবাইকে অনুরোধ করছি এবং শিক্ষা দিচ্ছি যে এরা যেন একসঙ্গে জড়ো না হয়, যে যে সোশ্যাল কন্ট্যাক্ট, যেটা আমরা যে খুব ক্লোজ কন্ট্যাক্টটা মেনটেন করা, সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করা, যেখানে যে হু বা এবং যে আমাদের যে গাইডলাইন্স অনুযায়ী 3-6 ফিট দূরত্বে থাকা, এবং আমাদের যারা মেম্বার যারা বলছি তারা কোনো মসজিদে না যায়। একটা ভালো জিনিস যে আমেরিকার প্রতিটি উপাসনালয়, প্রতিটি মসজিদ এখন বন্ধ আছে, এই কারণে যেহেতু রোগ সংক্রমণের সম্ভাবনা খুবই বেশি। এবং আরেকটা জিনিস করছি আমরা, প্রায় 4টা এখানে ফুড প্যান্ট্রিতে আমরা কাজ করি নাবিকের, ওখানে যদি কোনো খাওয়ার শর্ট পড়ে কাউ লাগে আমরা ওখানে দেবো, আমাদের খাওয়ার রেডি আছে, যখন আমাদের জানালে পরে আমরা ওখানে খাওয়া পাঠিয়ে দেবো। কারণ অনেক লোক হয়তো এখানে না খেয়ে মরবে না, কিন্তু খাওয়ার অভাব থাকবে, তাদেরও তো খাওয়ার পয়সা নেই। এখানে অনেক দিন মজুর আছে যারা কাজ করে, তো ওদের জন্য আমরা ওসব ব্যবস্থা রেখেছি।
আরেকটি জিনিস যে নানান রকম ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের টোটকার কথা বলা হচ্ছে, গরম পানি খাওয়ার কথা বলা হচ্ছে, কেউ বলছেন চা খাবেন ইত্যাদি ইত্যাদি, সেরকম ভাবে কেউ কেউ বলছেন যে হাইড্রক্সি ক্লোরোকুইন যে ওষুধ সেটা এটা এতে ফলদায় হতে পারে। ডক্টর রাশেদ নিজাম কিছু বলুন।
কবির ভাই আমি বলি আপনাকে, এটা খুব খুব দুঃখ, মানে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এরকম একজন সেলফ ট্রিটমেন্ট করেছে, এক ডাক্তার ক্লোরোকুইন নিয়ে ইমিডিয়েট হার্ট অ্যাটাক করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা গেছে নিউ ইয়র্কে। এরকম ঘটছে কিন্তু, কারণ ক্লোরোকুইন এখনো এটা আমাদের কোনো ফাইনাল কোনো ডিসিশন হয়নি, কোনো রকমের আমাদের প্রসপেক্টিভ র্যান্ডোমাইজ ট্রায়াল করা হয়নি, কারণ FDA অ্যাপ্রুভ করেনি। তো FDA যদি অ্যাপ্রুভ না করে নিজে নিজে নিজের উদ্যোগে খাওয়া, এটা কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে, এটা আমরা কখনোই উৎসাহিত করি না। বরঞ্চ যেগুলা নিরাপত্তা, যেগুলো রোগ নিরাময়ের জন্য, যেগুলো রোগ প্রতিরোধের জন্য যেসব ব্যবস্থা করা হয়েছে সেগুলো আমাদের করা উচিত এই পর্যায়ে। যখন আমরা শিখবো এই সম্বন্ধে, যখন ওষুধ বেরিয়ে যাবে, তারপরে ধরুন ভ্যাকসিন বেরিয়ে যাবে, তখন হবে প্রকৃত সুসংবাদ যে আমরা ইনশাআল্লাহ নিজেদেরকে প্রতিরোধ করতে পারবো। এই পর্যায়ে আমরা কোনো রকম নিজস্ব কোনো উদ্যোগ না নিয়ে যে গাইডলাইন্সে যা বলা হয়েছে, যে আপনি যে বললেন যে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আমাদের যে ন্যাশনাল সেন্টার থেকে বা সরকারি পর্যায়ে কখনোই কোনো ওষুধ সম্বন্ধে বলা হয়নি। যেমন আমাদের আরেকটা কথা বলি যে আমরা অনেক সময় ব্যথার জন্য আমরা অ্যান্টি ইনফ্লেমেটরি, ওই যে আমাদের আইবুপ্রোফেন ইত্যাদি ওষুধ খাই, এটি কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে, সেটাও নিষেধ করা হয়েছে। যদি ব্যথা হয় তাহলে আপনি টাইনালল বা অ্যাসিটামিনোফেন বা বাংলাদেশে প্যারাসিটামল পাওয়া যায়, নাপা পাওয়া যায়, এগুলো অনেক ভালো সেফ দেন ওই ধরনের অ্যান্টি ইনফ্লেমেটরি ওষুধ খাওয়া।
থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সময়ের জন্যে, আপনি আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিলেন, সেজন্যে ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
এখন একটি রিপোর্ট শোনাচ্ছেন আপনাদের জয়তি দাশগুপ্ত।
আজ আমরা কথা বলছি দিল্লি বসবাসকারী মিস্টার সুব্রত লাহিড়ির সঙ্গে। মিস্টার লাহিড়ি ইন্ডিয়ান এয়ারলাইন্স, অর্থাৎ বর্তমানে যেটি এয়ার ইন্ডিয়া নামে পরিচিত, সেই সংস্থার কার্যনির্বাহী পরিচালক পদে অধিষ্ঠিত ছিলেন। অবসর নেওয়ার পরে বর্তমানে তিনি ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক, অর্থাৎ স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া সংস্থাটির একটি প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। মিস্টার লাহিড়ি, আপনার কাছে আমার প্রশ্ন হলো, ভারতে মোদি সরকার যে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছেন, বিমান পরিষেবার উপরে সেটি কিরকম প্রভাব ফেলবে বলে আপনার মনে হচ্ছে?
আমাদের দেশে ভারতবর্ষে ইন্টারন্যাশনাল ফ্লাইট যেগুলো 23 মার্চ থেকে বন্ধ, আর ডোমেস্টিক মানে দেশের ভেতরে যে অপারেশন গুলো হয় সেই ফ্লাইট গুলো 25 মার্চ থেকে বন্ধ আছে। এখনকার প্রজেকশন অনুযায়ী 14 এপ্রিল অবধি সবই বন্ধ থাকবে। ফরেনারদের তাদের দেশে ফেরার জন্য এই চার্টার অপারেশন এয়ার ইন্ডিয়া অপারেট করছে, এখন অবধি 18টা ফ্লাইট অপারেট করার প্ল্যান আছে। এছাড়াও আমাদের এয়ার ইন্ডিয়া ফ্লাইট বিভিন্ন দেশে যেখানে ইন্ডিয়ানরা যাদের ইভ্যাকুয়েট করার দরকার ছিল সেগুলো সেই অপারেশন গুলো করেছে, যেমন উহান থেকে করেছিল দুটো ফ্লাইট, তারপর আপনার রোম থেকে করেছে, মিলান থেকে করেছে। তো এই জিনিসগুলো DGCA অ্যালাউ করে। প্যাসেঞ্জার ফ্লাইট না চালু থাকাতে এই এয়ারলাইন গুলোর প্রচন্ড মার খাচ্ছে। এর কারণ হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিতে প্রফিট মার্জিনটা খুবই কম, কেন অপারেটিং কস্ট হচ্ছে বেশ সিগনিফিকেন্ট, এবং যেহেতু কোনো কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি এখানে ভাড়া বাড়াবার খুব একটা সুযোগ নেই। সেই জন্যে এই এয়ারলাইন গুলোর এই পিরিয়ডটা যে অপারেট করতে পারবে না তাতে একটা ভালো ক্যাশ ক্রাঞ্চের সম্ভাবনা দেখা দিয়েছে। এখন এইটার যে ইম্প্যাক্ট হবে আশা করা যাচ্ছে, সেটা একটা এভিয়েশন কনসালটেন্সি ফার্ম আছে নাম করা, সেন্টার ফর এশিয়া প্যাসিফিক এভিয়েশন, ওদের ফোরকাস্ট হচ্ছে যে ইন্ডিয়াতে এই ডোমেস্টিক এভিয়েশন ইন্ডাস্ট্রিতে এই এপ্রিল থেকে জুন যে কোয়ার্টার আছে এই বছরে তাতে লস প্রায় আপনার 3.3 বিলিয়ন থেকে 3.6 বিলিয়ন $ ওটা ওরা প্রজেক্ট করছে। এছাড়াও প্রায় 150 এয়ারক্রাফ্ট ফ্লাই করতে পারবে না বিভিন্ন কারণে। এটা কোয়াইট ম্যাসিভ, মানে অনেক ভালো ইম্প্যাক্ট এটা হবে আর কি, মানিটিভ এক্সপেক্ট। কিন্তু এটা ওভারকাম করার জন্য এই এয়ারলাইন গুলো ওদের কিছু মানে কিছু মেজার নিয়েছে, যেমন একটা যেটা অবভিয়াস সেটা হচ্ছে মাইনে টা কিছু পার্সেন্টেজ কমিয়েছে, সেটা গ্রেড করে করেছে, যারা সিনিয়র লেভেলে তাদের যত কেটেছে, যত নিচের দিকে গেছে তাদের তার চেয়ে কম কেটেছে, এবং সবচেয়ে নিচে যারা আছে তাদের হয়তো কয়েকটা কিছু কমও করে। কিন্তু ভালো জিনিস হচ্ছে যে কোনো পার্মানেন্ট স্টাফের লে অফ এর এখন অব্দি আমি কিছু শুনিনি সেরকম প্ল্যান। এছাড়াও অন্যভাবেও যাতে কস্ট কমানো যায়, যেমন আপনার প্রত্যেকটা এয়ারলাইন এর সার্ভিস নেয় কিছু কন্ট্রাক্ট আছে বিভিন্ন সাপ্লায়ারের সঙ্গে, সেই কন্ট্রাক্ট গুলো ওরা রিভিউ করার চেষ্টা করছে যাতে যার টার্মস অলরেডি নেগোসিয়েটেড আছে সই হয়ে আছে সেগুলো যদি কিছু কমানো যায়। তাছাড়া যারা কন্ট্রাক্টের স্টাফ আছে তাদেরও হয়তো কিছু কেসে তাদের হয়তো ছাঁটাই করছে। পাইলট যারা বিদেশি পাইলট এক্সপার্ট পাইলট ফ্লাইট চলছে না, সুতরাং তাদেরও হয়তো লে অফ করে দিচ্ছে।
এছাড়াও আপনি তো আমাদের এতক্ষণ বিমান পরিষেবা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন, আমার বক্তব্য ছিল খুব ছোট্টর মধ্যে আপনি যদি আমাদের বলেন যে স্থলপথে অর্থাৎ গ্রাউন্ড ট্রান্সপোর্টেশন তার উপরে কিছু প্রভাব কি আপনি লক্ষ্য করছেন?
গ্রাউন্ড ট্রান্সপোর্টেশনও ডেফিনেটলি এফেক্ট আছে, সেটা হচ্ছে আপনার মেইনলি যেটা বিজনেস এর পক্ষে সেটা হচ্ছে আপনার লজিস্টিক সাপোর্ট। কারণ লজিস্টিক সাপোর্টের কতগুলো কারণ আছে, একটা হচ্ছে যে লজিস্টিক সাপোর্ট মানে একটু বুঝিয়ে দিই, সাপ্লাই চেইনে যেটা হয় যেমন আপনার একটা কিছু মানে ফ্যাক্টরিতে মানে তৈরি হবে তার র মেটেরিয়াল দরকার, ফ্যাক্টরিতে যেটা তৈরি হবে সেটা তৈরি হওয়ার পরে ওয়ার হাউসে যাওয়ার কথা মানে পাঠানো, তারপর ওয়ার হাউস থেকে রিটেলের ওখানে যাবে পাঠানো, রিটেলের থেকে কাস্টমার যেখানে যাবে, এইসবের জন্য যে ট্রাক লাগে ট্রান্সপোর্টেশনের জন্য সেইখানে একটা ক্রাইসিস আছে। এখন তো ট্রেন চলছে না, এখন ওদের পার্সেল ট্রেন গুলো অনেকটা হতে পারে, পার্সেল ট্রেনে যদি বিজনেস ওরা ইনসেন্টিভ দিচ্ছে রিটেলার বিজনেস যেমন ফ্লিপকার্ট অ্যামাজন, ওরা এখন ওদের এই সাকসেস এই যে ট্রাক ফাটের মুভমেন্টের প্রবলেম, ওদেরকে অফার দিচ্ছে যে এখন তোমরা রেলে পাঠাও আমরা পার্সেল সাথে দেবো, পার্সেল ট্রেন দেবো, ভালো অফার দেবো। তো সেই জিনিসটা এখন চলছে, এটার অফার দিয়েছে, এটা এখন কতদূর ঠিক এগিয়েছে খুব রিসেন্ট ব্যাপার, এটা সেই ডিটেলটা আমার তো জানা নেই।
অনেক ভালো লাগলো কথা বলে, আশা করি ভবিষ্যতে আপনার কাছে আবার ফিরে আসব অন্য কোন গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে।
আপনাকেও ধন্যবাদ, শুভ কামনা রইল ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের জন্য আমার তরফ থেকে।
এবার একটি রিপোর্ট আপনাদের জন্য পরিবেশন করছেন সেলিম হোসেন।
আমরা করোনা নিয়ে আলোচনা করব, কিন্তু বাংলাদেশে করোনা পরিস্থিতি আমরা ইতিমধ্যেই জানিয়েছি আপনাদেরকে। আজ আমার সঙ্গে যুক্ত হয়েছেন যশোর থেকে নূর ইসলাম, তিনিও পেশায় একজন সাংবাদিক। নূর ইসলাম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। তো যশোরে কি অবস্থা আপনাদের?
ধন্যবাদ। যে বাংলাদেশে বিশেষ করে রাজধানী শহর ঢাকাতে প্রথমে এই করোনা রোগী শনাক্ত হয়েছিল, এবং এর পরে যখন সরকারি এবং বেসরকারি সহ সকল ধরনের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে এবং যানবাহন বন্ধ ঘোষণা করে, সেই সময় ঢাকা থেকে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ সারা দেশে ছড়িয়ে পড়েছে, যার একটি ঢেউ কিন্তু যশোরেও লেগেছে। যশোরে ডাক্তার শাহীন আলমের সাথে তিনি আমাদেরকে দিতে বলেছেন যে যশোরে গত 2 মাস ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশেষ করে পার্শ্ববর্তী ভারত সহ বিদেশ থেকে প্রায় 23,000 মানুষ তারা বাংলাদেশে এসেছে। এই 23,000 ভিতরে মাত্র 5,000 রোগীকে এই 5,000 জনকে তারা হোম কোয়ারেন্টাইনে রেখেছে, বাকি যে 18,000 মানুষ তারা কিন্তু বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটে আছে। এর বাইরেও ঢাকা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান চাকরিকর্ত যারা এসেছিল তারাও কিন্তু কোয়ারেন্টাইন নেই। আপনাকে জানাতে চাই যে যশোরে কিন্তু এখনো পর্যন্ত করোনা রোগী শনাক্তকরণের বা পরীক্ষাকরণের কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র আইসোলেশনে কিছু রোগীকে রাখা হচ্ছে এবং তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই ঢাকায় পাঠানো যে সকল নমুনা পাঠিয়েছিল সেখান থেকে কোনো আইসোলেশনে থাকা কোনো রোগীকে করোনা হিসেবে এখন শনাক্ত করানো হয়নি। কিন্তু আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে যশোরের বিভিন্ন উপজেলা বিশেষ করে চৌগাছা, মনিরামপুর সদর, বাগারপাড়া বিভিন্ন জায়গায় বিশেষ করে করোনা যে রোগের যে সিমটম উপসর্গ, বিশেষ করে জ্বর, কাশি, গলা ব্যথা, এই সকল উপসর্গ নিয়ে কিন্তু বহু লোকের মৃত্যু ঘটেছে এবং সেগুলো রোগে মরেছে না স্বাভাবিক অন্যান্য কোনো অসুখে মরেছে এই বিষয়টি কিন্তু এখন নিশ্চিত হওয়া যায়।
এটা কি কারণে মারা গেল? তাদের দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে বাংলাদেশে, বিশেষ করে এখন যারা বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে, তো যশোরে যারা মারা গেছেন ইতিমধ্যে এরকম ঠান্ডা জনিত বা কাশ বা শ্বাসকষ্ট জনিত কারণে, তাদের মৃতদেহ থেকে নমুনা নিয়ে কি পরীক্ষা করা হচ্ছে বা যশোরে এই করোনা ভাইরাস পরীক্ষার যন্ত্রপাতি আছে কিনা?
ধন্যবাদ সেলিম ভাই, আমি বলি যে যেটা আছে যে এই ধরনের যারা মারা গেছেন তাদের কিন্তু এই ধরনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়নি। যেমন গত চার দিন আগে যশোর সদর হাসপাতালের আইসোলেশনে থাকা 12 বছরের একটা মেয়ে, যে স্কুল স্টুডেন্ট, সে মারা গেছিল। মারা যাওয়ার পরে তার স্বজনরা তার লাশটি ফেলে পালিয়ে যায় হাসপাতাল থেকে। পরবর্তীতে ওই রোগীর নমুনা সংগ্রহ করার কথা থাকলেও অজ্ঞাত কারণে যশোরের 250 বেডের হাসপাতালের কর্তৃপক্ষ তার নমুনাটি সংগ্রহ করেনি এবং সন্ধ্যার দিকে তার লাশটি তার স্বজনদের কাছে পুনরায় হস্তান্তর করে দেওয়া হয়েছে এবং তাকে স্বাভাবিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় দাফন করা হয়েছে। প্রথমে সন্দেহ করা ছিল যে সম্ভবত সেই মেয়েটি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এই ধরনের খবর স্থানীয় সাংবাদিক আমরা যারা ছিলাম তারা অনেকেই অনলাইন পত্রিকা বা বিভিন্ন মিডিয়ায় প্রকাশও করছিল, কিন্তু এই ব্যাপারটা নিয়ে পরবর্তী চিকিৎসাতে তার কোনো উচ্চবাচ্চ হয়নি। আর আপনি যেটি বলছিলেন যে যশোর সদর হাসপাতাল বা অন্যান্য যে সরকারি বা বেসরকারি হাসপাতাল আছে সেখানে এখন পর্যন্ত করোনা পরীক্ষা বা করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষার কোনো যন্ত্রপাতি নেই।
তাহলে তো খুব চিন্তার বিষয়। আচ্ছা, বিদেশ থেকে যারা এসেছেন, আপনি বললেন যে 23,000 মতো এসেছেন, তার ভিতরে 5,000 মতো হোম কোয়ারেন্টাইনে আছে, বাকি 18,000 মানে বিক্ষিপ্ত অবস্থায় আছে, তারা কোথায় কিভাবে আছে? শহর বা উপজেলা শহর বা থানা শহরে নাকি গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে? তারা কিভাবে আছেন, তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, কোনো খবর আপনারা জানেন?
ধন্যবাদ ছিলেন ভাই, আমরা কথা বলছিলাম যশোরের জেলা প্রশাসক জনাব শফিউল আরিফ, মোহাম্মদ শফিউল আরিফের সাথে। তিনি আমাদের যেটা বলেছেন যে কাস্টম বিভাগের কাছ থেকে যে তালিকা তারা পেয়েছেন সেই তালিকা অনুযায়ী পাসপোর্টে যে ঠিকানা উল্লেখ আছে সেই ঠিকানা মতে এ পর্যন্ত মাত্র 5,000 মানুষকে তারা চিহ্নিত করতে পেরেছে এবং তাদের বাড়িতে তারা লাল পতাকা টাঙিয়ে দিয়েছে। বাকি যে 18,000 মানুষ যারা বিদেশ থেকে এসেছেন এর বেশিরভাগই পার্শ্ববর্তী দেশ ভারত ফেরত এবং এই তাদেরকে কিন্তু আসলে ওইভাবে চিহ্নিত করা যায়নি, কারণ তারা বিক্ষিপ্ত হয়ে এদিকে ঘোরাফেরা করছে।
যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশে সরকার লকডাউন তো করেছেই, সোশ্যাল ডিস্টেন্সের জন্য একটা নিয়ম করে দিয়েছে যে মানুষে মানুষে অন্তত 6 ফিট দূরত্বে একজন আরেকজনের কাছে বাইরে যদি কেউ যায় অবস্থান করবে। দোকানগুলোতে 6 ফিট দূরত্বে এরকম করে দাগ দিয়ে দেওয়া হয়েছে, ওই রকম 6 ফিট দূরে দূরে লাইন দাঁড়িয়ে মানুষ দোকানে ঢুকছে। আর আপনি বললেন যে বাংলাদেশে গ্রামে গঞ্জে এখনো পর্যন্ত মানুষ রাস্তার পাশে বসে হয়তো লুডো খেলছে, ক্যারম খেলছে, মানে 6 ফিট দূরত্বের কথা চিন্তাও করছে না বাংলাদেশের মানুষ। তো এই বিষয়টি নিয়ন্ত্রণের কোনো বা এনফোর্স করার জন্য কোনো ব্যবস্থা কখনো দেখেছেন কোথাও?
ধন্যবাদ সেলিম ভাই, যে কথাটা আপনি বলছেন যে 6 ফিট দূরত্ব বা সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য যে উদ্যোগ, এটি আমরা দেখেছি যে আমাদের সেনাবাহিনীর সদস্যরা, পুলিশের সদস্যরা বা প্রশাসনের পক্ষ থেকে আসলে মাইকিং করা হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই খাদ্য সরবরাহের যে কথাটা আপনি বললাম, এই খাদ্য সরবরাহটা একটা উৎসবে পরিণত হচ্ছে। যখনই কেউ কিছু খাদ্য নিয়ে একসাথে চলে আসছে এবং সেখানে একজন লোকের সাথে মিনিমাম 6 ইঞ্চি দূরত্ব থাকছে না। আজকে বেলা আমি যশোর জেলা প্রশাসনের অফিসে সেই আমাদেরকে পৃথিবীর আপনার ডাল, চিনি এবং সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে একটি নির্ধারিত সরকারের, সেখানে মানুষ জটলা করে ওই পণ্যটি কিনছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যখন মানুষের খাদ্য সরবরাহ করছে, মজার ব্যাপার হচ্ছে এটাকে কিন্তু বলা হচ্ছে যে খাদ্য বাড়ি পৌঁছে দেওয়ার হবে, অথচ এখানে তা না, এখানে লোকজনকে এক জায়গায় ডেকে আনা হচ্ছে। ওই আপনার মনে আছে যে অতীতে যদি মনে থাকে যে বিশেষ করে ঈদের সময় যেভাবে জাকাত ফিত্রা কাপড় চুপড় দিত, ঠিক ওইভাবে প্রচুর লোকের এক জায়গায় জড়ো করে সে খাবারটি তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং যিনি দিচ্ছেন তার আশেপাশে আরো 50 জন করতেছে, ফেসবুকে ছবি দিয়ে সেলফি তুলে সেগুলো ফেসবুকে দিচ্ছে, যেটা খুবই একটা মারাত্মক ব্যাপার। এবং সামাজিক ডিস্টেন্স আসলে সেনাবাহিনী চেষ্টা করছে, কিন্তু আসলে আমার বিশ্বাস বা আমার বক্তব্য হচ্ছে এটি আসলে মোটেই মানা হচ্ছে না, একদম জিরো।
এটা খুবই চিন্তার বিষয়। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে যদি এটা নিয়ন্ত্রণ করা না যায় আর যদি করোনা একবার সত্যি সংক্রমিত হয় তাহলে খুব বিপদ হতে পারে এরকম মনে হচ্ছে আমাদের। যাই হোক, আপনারা সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। নূর ইসলাম ভাই, অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের, দর্শকদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ আমাকে একটু সুযোগ দিয়েছেন এবং আমার মাধ্যমে যশোরের চিত্রটা আমি আমি ভয়েস অফ আমেরিকার দর্শকদেরকে বলতে পারলাম, জানাতে পারলাম, এই জন্য আপনার মাধ্যমে আমার ধন্যবাদ।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর মিতালি। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসরে আমাদের শ্রোতা দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক বলছে যে পরে আমরা এটা ফেসবুকে দেওয়ার চেষ্টা করব, আবার আমরা ফেসবুকে ফিরে আসবো, সেটাই আশা করছি। সুতরাং যে যেখানে আছেন আশা করি নিরাপদে আছেন, সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরা তাহলে শুরু করি। তাহলে আমি প্রথমে বলে নিতে চাই যে এই দুর্যোগ একটি পরিস্থিতি সারা বিশ্বে, যুক্তরাষ্ট্রে তো অবশ্যই, যার সম্মুখীন আমরা সবাই বিশ্ববাসী, তার মাঝেও কিন্তু ভয়েস অফ আমেরিকার আমাদের বাংলা বিভাগের প্রিয় শ্রোতারা নিয়মিত কিন্তু আমাদের সাথে যোগাযোগ করছেন। তাদের মধ্যে তাহেরা
আজকে আমাদের সঙ্গে টেলিফোনে যোগ দিয়েছেন যুবরাজ চৌধুরী। আজকে তার কাছে
কিন্তু আমি বলে দিই যে এর আগে আমাদের হাতে বেশ কয়েকটি চিঠি নিয়মিত ভাবে আসছে, যেটা বাংলাদেশ এবং ভারতের দুই দিক থেকে, প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল, তারপরে দেবাশিস গোপ নিয়মিত লিখছেন
বাংলাদেশ থেকে, এম আব্দুর রাজ্জাক,
হ্যাঁ আব্দুর রাজ্জাক তো লিখছেন, এরকম অনেক জায়গা থেকে, বরিশাল, খুলনা, যশোর, সব জায়গায় শ্রোতা বন্ধুরা ফ্যান ক্লাবের পক্ষ থেকে লেখা হচ্ছে। আর তারা কিন্তু নিয়মিত যে লিখছেন শুধু তাই না, আমাদের অনুষ্ঠান শুনছেন, সেই অনুষ্ঠানের বিষয়ে তারা অনেক মতামত মন্তব্য জানাচ্ছেন,
উল্লেখ করছেন।
বিশেষ করে ভালো লাগছে যে এইরকম একটি দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে তারা আমাদের অনুষ্ঠান মন দিয়ে শুনছেন এবং প্রতিটি অনুষ্ঠান কেমন লাগছে সেটার বিবরণ দিচ্ছেন। কারা উপস্থাপক, কারা উপস্থাপন করলেন, কাদের সাক্ষাৎকার আমরা নিচ্ছি, খবরে আমাদের কি প্রচার হচ্ছে, তাদের বিশ্লেষণ থেকে বুঝতে পারি যে তারা কিন্তু ফেসবুক, তারপরে ওয়েব পেজে এবং রেডিওতে যারা শুনতে পাচ্ছেন এখনো, বা টেলিভিশনে আমাদের অন্যান্য অনুষ্ঠানগুলো দেখছেন, VOA 60, হ্যালো আমেরিকা, প্রত্যেকটি অনুষ্ঠানের খুঁটিনাটি তারা জানাচ্ছেন এবং সেটাই সবচাইতে ভালো লাগছে।
পৃথিবীময় যে মারাত্মক একটা অবস্থা, অদ্ভুত একটা পরিবেশের সৃষ্টি হয়েছে, তার মধ্যে থেকেও আমাদের শ্রোতারা যে আমাদের সঙ্গে আছেন এটা খুবই ভালো লাগছে।
আমি আশা করব যে এখন তো অবশ্যই এবং আগামীতেও আপনারা নিজেরাও নিজেদের অঞ্চলে যা কিছু করছেন আমাদের কাছে জানাবেন। আমরা তাহলে আমাদের এই যে সংবাদ মাধ্যম আছে, আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, তার মাধ্যমে আমরা অন্যান্য শ্রোতা দর্শকদের কাছে আপনাদের কথা তুলে ধরতে পারবো। তো তাহলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে তো রয়েছেন যুবরাজ চৌধুরী।
জি আবার।
আচ্ছা যুবরাজ চৌধুরী, আপনি এখন এই মুহূর্তে কোথায় আছেন?
আবার এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামে। আমি গত 4 দিন আমার গ্রামের বাড়িতে ছিলাম, এলাকায় গিয়েছিলাম। বেসিক্যালি আমাদের এই যে করোনা সচেতনতা বৃদ্ধি করার জন্য, আমরা তো জানুয়ারি আপনার 29 তারিখে একটা শ্রোতা সম্মেলন হয়েছিল ঢাকায়, তখনই আমরা লিফলেট করেছিলাম। ওই লিফলেট পেছিলাম।
আচ্ছা আচ্ছা,
আপনি কি একটু বলবেন কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কথা
বলেছেন?
বর্তমান
পরিস্থিতিতে আমরা যে করছি, হাত আমাদের লিফলেট গুলো দিয়েছি 100 পিস, 10 পিস পিপিএ দিয়েছে, সামান দিতে চেয়েছিলেন, বদল লাগবে না, আপনি সামান এলাকাতে দিয়ে দেন।
আচ্ছা, তো আপনারা যে কাজ করছেন সেখানে আপনাদের স্থানীয় যারা আছেন কর্মকর্তারা, সরকারি আছেন, বেসরকারি সংস্থাগুলো আছে, তাদের কাছ থেকে সহযোগিতা কেমন পাচ্ছেন?
আমার স্থানীয়রা খুবই ভালোভাবে কাজ করছে তাদের সাথে, আর অন্যদের সাথে তো আমরা সহযোগিতা পাইনি, এটা পার্সোনালি আমাদের নিজস্ব ফান থেকেই করেছি।
হ্যাঁ,
স্থানীয় যে সমস্ত সদস্য আমাদের হাতে ক্লাবের মানে বাইরে অনেকেই আছে, ওরা খোঁজ খবর নেয় আর কি, একদম লোকালি অ্যাক্টিভ আছে 51 জন বর্তমানে।
আচ্ছা, এই 51 জনই কি আপনাদের সাথে ক্লাবের পক্ষে সবাই নিজের নিজের মানে যতটুকু সম্ভব সাধ্য মতো কাজ করছেন এই সচেতনতা গড়ে তোলার জন্য?
হ্যাঁ, আপা ওরা যার যার সাধ্য মতো সবাই তো কাজ করছেন, মানে যার যার মানে তহবিল অনুযায়ী সমর্থন অনুযায়ী সবাই সহযোগিতা করছে, যে কোনো প্রোগ্রাম গুলাতে আমাদের 500, 1,000, 5,000 ইভেন কি 50,000 টাকা পর্যন্ত ডোনেশন আমাকে দিয়েছে বিভিন্ন।
বাহ, এটা তো খুবই ভালো কথা, কারণ অর্থ সহায়তা না পেলে অনেক কিছু, যেমন আপনি বললেন মাস্ক দিচ্ছেন, এই লেপটপ তৈরি করতেও তো খরচা হয়, আর তাছাড়া এই মুহূর্তে আমরা যেমন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আমাদের শ্রোতারা দর্শকরা তারা জানাচ্ছেন, এমনকি আমাদের যারা সংবাদদাতারা আছেন তারাও নিজেদের সাধ্য মতো করছেন, যে সেখানকার স্থানীয় যাদের দরকার, এখন তো দরকার মানে কি একজন রিক্সা চালকের কথা আমরা শুনেছি, রিক্সা চালকরা যারা বা ছোট ক্ষুদ্র ব্যবসায়ী তারা সবাই কিন্তু বিপদের সম্মুখীন, যারা বাড়ি বাড়ি কাজ করেন দৈনন্দিন, মানে
আমরা আমাদের লোকাল যারা আছেন আপা মেম্বার ওদেরকে একটা লিস্ট করে ফেলতে বলেছি, 5-7 জনের একটা লিস্ট করে ফেলতে বলেছি, এই মহামারীতে কেউ যেন না খেয়ে থাকে, এটার জন্য ডাল ভাতের ব্যবস্থা যেন আমরা করতে পারি,
সেটাই
আমাদের এলাকায় 700 জনের মতো একটা লিস্ট করতে বলেছি, অলরেডি আমার হাতে এখনো প্রায় 80,000 টাকার মতো আপনার জমা পড়েছে, তো আশা করতেছি আমি এবং আরো যারা আছেন আমাদের সদস্য সবাই মিলে আমরা এটা করতে পারবো, আমরা বাইরে থেকে কোনো প্রকার কোনো অনুদান নেই না, আমরা সদস্যরা মিলে এই প্রোগ্রাম গুলো করি আপনার।
এটা তো খুবই ভালো কথা। তাহলে কিছুক্ষণ আগে মানে জানিয়েছিলেন যে মাঝে মধ্যে কথা হয়তো তো জানিয়েছিলেন যে তারাও আগামীতে কয়েকদিনের মধ্যেই তারা তাদের স্থানীয় জনগণের সহায়তায় এই ধরনের জাহাজের জন্য এই ধরনের কার্যক্রম নেবে, যার যার সাধ্য মতো যদি একজন মানুষকেও খাওয়াতে পারে এক সপ্তাহ বা একটি দিন, সেটাও অনেক সাহায্য,
সেটাও বিশাল ব্যাপার। আর বাংলাদেশে এই সাহায্যটা খুবই দরকার, কারণ সরকারি পর্যায়ে অথবা বেসরকারি পর্যায়ে সাহায্য আসতেও প্রচুর সময় নেয়, প্রচুর সময় লাগে, এবং যুবরাজ যেটা করেছেন এবং তার ফ্যান ক্লাবের সদস্যরা যে গ্রামে যেয়ে মাস্ক বিতরণ করা, এই সব কাজগুলো আরো যদি লোকজন এগিয়ে আসে তাহলে আরো ভালো হবে। তবে আপা, বাংলাদেশের মানুষ ভীষণ রকমের বন্ধু বৎসল, যুবরাজ যখন আপনাকে দেখলো বা আপনারা যখন গেলেন, লোকেরা কি এই যে সোশ্যাল ডিস্টেন্স যেটা বলা হচ্ছে যে করোনা ভাইরাসের জন্য খুব দরকার,
আমি খুব দুর্বল হয়ে গেছি, যেটা সেটা হচ্ছে যে যুবরাজ তুমি বাপ তখন আসছে তখন জড়াই ধরছে, আমি নিজে বজায় রাখতে পারি, দেখো এটা আমাদের জন্য এখন খুব মারাত্মক একটা সময়, আমরা যত দূরে থাকবো আমরা তত ভালো থাকবো, জড়াই ধরে ফেলবে, তারপরেও চেষ্টা করছি সবাই বলেছি আলাদা আলাদা ভাবে যে এটা নাটকায় ভালো হাসি করবো না, এটা আমরা ভুলে যাই বলেছি, কিছুটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে আপা,
সেটা তো ভালো। আরেকটি জায়গা দেখলাম আমরা, ছবি তো আমরা দেখতে পাচ্ছি পত্রপত্রিকা অন্যান্য সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি, যে লাইন করে দূরত্ব বজায় রেখে দাঁড় করিয়ে রাখা হয়েছে সাহায্য দেওয়া হবে, কারণ অনেকেই চাল ডাল তেল নুন আলু পেঁয়াজ এগুলো প্যাকেট করে বিতরণ করছেন, কিন্তু সেইখানে আবার খুব দুঃস্থ দরিদ্র যারা আছেন তারা বলছেন যে গরমের মধ্যে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা ঘন্টার পর ঘন্টা, তারপরে কোনো একটা খাবারের জিনিস পাওয়া, তো এই ধরনের যাতে দীর্ঘ লাইন পরে অনেক সময়
বাংলাদেশে আমরা এই পদ্ধতিতে আমরা ব্যবহার করবো না, আমরা ডিসিশন নিয়েছি, আমাদের এলাকায় 3-4 দোকান আছে, যেটা মনোহরের মুদি দোকান বলা যায়, 3-4 দোকান আছে, 3-4 দোকানে আমাদের লিস্ট গুলো থাকবে, যার যার সুবিধা মত সময়ে গিয়ে ওনারা রেটটা সংগ্রহ করে নিয়ে আসবে। আমরা কেউ ওখানে থাকবো না, কেউ ওখানে থাকবো না।
বাহ, চমৎকার ব্যবস্থা।
হ্যাঁ, সেই এরকম যদি ব্যবস্থা করা যায়, তবে বাংলাদেশ তো জনবহুল দেশ, আর এই সময় সবারই চাহিদা আছে, অধিকাংশ মানুষের চাহিদা আছে। যারা মানে দিন আনে দিন খায়, যাদের বলবো আমি যে প্রতিদিনের কাজের উপরে নির্ভর করতে হয়, তাদের সংখ্যা তো অনেক। তাহেরা আমি বলবো যে যারা দিচ্ছে, শুধু যুবরাজ আপনারাই নন, যারা এখন শুনছেন আমাদের অনুষ্ঠান দেখছেন বা শুনছেন সংবাদ মাধ্যমে যারা করছেন, এইটুকু অনুরোধ সবার কাছে জানাবো যে যাদেরকে সাহায্য করছেন তাদের যে শারীরিক কষ্টটা, লাইনে দাঁড়িয়ে থাকা গরমের মধ্যে রোদের মধ্যে, সেটুকু কিছুটা লাঘব করারও যেন চেষ্টা করা হয়। তো যুবরাজ আজ কিছু বলার আছে আপনার?
টাকা সব পেমেন্ট করাই থাকবে, কোনো অসুবিধা নাই। 700 আর আমরা এটাও বলেছি যে পরবর্তীতে আমরা আবার দিব যতক্ষণ না পর্যন্ত এই মহামারী থেকে আমরা পরিত্রাণ পাই। এটা চলতে থাকবে, এই ধরনের একটা কথা বলে আসছি আর কি এলাকাতে। বাকি একটু কাল্লা রাতে আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা কামিয়াবি হব।
অবশ্যই, আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন, এবং যেখানেই যান, আপনি আপনার গ্রামে যান বা শহরে থাকুন, ফ্যান ক্লাবের সদস্যদের নিয়ে, আপনাদের 51 জন সদস্য আছে, এতো অনেক
আমাদের এমডি জনাব নয়ন চৌধুরী 200 PPE আমাকে দিবেন। এটা বোধহয় 2-4 দিনের মধ্যে আমি এটা ইয়ে করবো, মানে 2টা হসপিটালে ফেরদৌস ভাই সহযোগী আমি এটা বিতরণ করে আসবো।
যুবরাজ, এই প্রসঙ্গে জানতে চাচ্ছি যে আপনাদের তো নিশ্চয় স্থানীয় চিকিৎসক এবং যারা পরিচর্যা করছেন, নার্স ডাক্তার সবার সাথে যোগাযোগ হচ্ছে বা হয়েছে,
তাদের কাজকর্মে সুবিধা অসুবিধা সম্পর্কে, এটা আসলে সব রোগীর ক্ষেত্রে পারতেছে না। এখন যদি আপনারা কন্টিনিউ করতে পারি তাহলে আমরা দিতে পারবো আর কি।
আচ্ছা, আপনাদের এলাকার ছাত্রছাত্রী যারা আছেন তারা তো সচেতন নিশ্চয়ই, যারা কলেজে যাচ্ছেন বা হাই স্কুলে যাচ্ছেন, তো তাদের কারো সহযোগিতা পাচ্ছেন বা তাদের কোন উদ্যোগ দেখেছেন কি? হ্যাঁ, কারণ আমরা মনে করি তাহলে যেমন আমাদের এক কথা বলি যে যুব সমাজকে এই মুহূর্তে সচেতন করতে হবে, তারা যাদের সহযোগিতার হাত যাতে বাড়িয়ে দেয়, কারণ বাংলাদেশের তো ধরো 15-30 বছর বয়সী 40%-এরও বেশি, এবং তারা সক্রিয় ভাবে যদি এগিয়ে আসেন, তারা যদি উদ্যম নেন, তারাও শিখবেন এবং অন্যদের সাহায্য করাও হবে।
মিতালির আসর আজ এ পর্যন্তই, আপনারা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।
সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আমাদের সবার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশন শেষ করছি। আজকের অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন, আমি রোকেয়া হায়দার। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
This program has come to you from the Voice of America, Washington.